4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপনার স্বাস্থ্য অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচালনায় আমি নীলা, আর আমার সাথে প্যানেল অপারেটিং এ আছে সুমিত। আপনারা সবাই হয়তো জানেন, আমরা প্রতি মাসের শেষ বুধবার আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি গত কয়েক মাস ধরে প্রচার করে আসছি। আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে এখানে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব দিতে। আজ আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট ডক্টর ফাতেমা আশরাফি। উনি আমাদের অনুষ্ঠানে পূর্বেও একবার এসেছিলেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, ভালো আছি।
আমাদের অনুষ্ঠানে আবার আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ।
আজকে আমাদের আলোচনার বিষয় HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং নিউ চেঞ্জেস ইন সার্ভাইকাল স্ক্রিনিং। এছাড়া আমরা আরো আলোচনা করব ইউরিনারি ইনকন্টিনেন্স, প্রোল্যাপস এবং ট্রিটমেন্ট নিয়ে। এর আগে আমি ডক্টর আশরাফির একটু ছোট্ট পরিচিতি দিতে চাচ্ছি। উনি 1980 সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS করেন। এরপর উনি দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন, এর মধ্যে উল্লেখ্য ইরান, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। উনি গত 20 বছর ধরে অপস এবং গাইনিতে কাজ করেছেন অ্যাজ এ স্পেশালিস্ট। আর ডক্টর আশরাফি এ পর্যন্ত 3টি ভিন্ন স্থান থেকে ফেলোশিপ অর্জন করেছেন, এর মধ্যে উল্লেখ্য রয়্যাল অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, ফেলো অফ রয়্যাল কলেজ অফ সার্জেন্স অফ এডিনবরা এবং ফেলো অফ রয়্যাল কলেজ অফ ONG ফ্রম লন্ডন। এ পর্যন্ত উনি বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারে স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন। এছাড়া উনার প্রচুর পাবলিকেশনস রয়েছে। উনি বিভিন্ন রিসার্চ প্রোগ্রামের সাথেও যুক্ত আছেন। বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন স্থানে অবস্থানের জন্য উনি বিভিন্ন ভাষায়ও পারদর্শী, যেমন উর্দু, হিন্দি, পাঞ্জাবি, পার্সিয়ান, আরবিক, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ। বর্তমানে উনি ONG স্পেশালিস্ট হিসেবে ব্রিসবেন সিটির উইকহ্যাম টেরেসে এবং আন্ডারউডের জোন মেডিকেল সেন্টারে কর্মরত আছেন। উনি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, কলেজ অফ ONG এদের এক্সামিনার হিসাবেও উনি নিয়োজিত আছেন। এছাড়া ডক্টর আশরাফি দীর্ঘ অনেক বছর ধরে অস্ট্রেলিয়ান ফ্লাইং ONG স্পেশালিস্ট হিসেবেও কাজ করে যাচ্ছেন। বর্তমানে উনি সোসাইটি অব বাংলাদেশি ডক্টর্স কুইন্সল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। প্রথমে আমরা আজকে HPV এবং সার্ভাইকাল স্ক্রিনিং নিয়ে আলোচনা করব। তো ফাতেমা আপা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, HPVটা আসলে কি?
HPVটা একটা ভাইরাস, এটা জানো তো ভাইরাস দুই রকম থাকে, DNA ভাইরাস আর RNA ভাইরাস। এটা একটা DNA ভাইরাস।
আচ্ছা, এটা আপা কাদের হতে পারে?
এটা অ্যাকচুয়ালি কার না হতে পারে, সবারই হতে পারে। ইভেন মানে একটু বড় হইলে বা সেক্সুয়ালি অ্যাক্টিভ হইলে, তখন এটা এত কমন যে যেমন কমন কোল্ড যেমন কমন, হ্যাঁ, তা আমরা বলি যে ইট ইজ দি কমন কোল্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। এতই কমন আর কি। তো সমস্যা হলো লাইক অল ভাইরাল ইনফেকশন ছোটবেলায় মিজলস মাম্পস হয় ভালো হয়ে যায় না, তো এইচপিভি ইনফেকশন হলে 90% অফ দ্য টাইম ভালোই হয়ে যায় আর কি। মানে বাই এক বছর 70% ইনফেকশন ক্লিয়ার হয়ে যায়, বাই দুই বছর 90%, কিন্তু ওই যে অল্প একটু থাকলো ওইটা চেঞ্জ করে মানে স্পেশালি সার্ভিক্সে বা জরায়ুর মুখ যেটা চেঞ্জ করে ইন লং লাইক 10-20 years এ ক্যান্সার হতে পারে আর কি। তো এছাড়া এইচপিভি নট অনলি সার্ভাইকাল ক্যান্সার, ছেলেদের মধ্যে ক্যান্সার অফ দি পেনিস, ক্যান্সার অফ দি এনাস এবং সবার মধ্যে নেক অ্যান্ড হেড এর নেকেরও কিছু ক্যান্সারের জন্য দায়ী। এমব্রায়োলজিক্যালি যেটা হচ্ছে যে মানে এমব্রায়োলজি হচ্ছে মানে ভেজাইনা, ভালভা, সার্ভিক্স আর পেনিস, এনাস এগুলো সব একই জায়গা থেকে ডিরাইভ, তো সেজন্য এইচপিভি এফেক্ট হয়। এবং কত ইম্পর্টেন্ট একটা জিনিস যে সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ডেডলি ডিজিজ, এটা হলো কমনেস্ট কজ অব ডেথ ফ্রম ক্যান্সার ইন উইমেন, এবং ডেথটা এত মারাত্মক এবং টেরিবল হয় কারণ একটু মনে করলেই সার্ভিক্স এর পাশে ইউরেটার, কিডনি, সুতরাং কিডনি ব্লক হয়ে যায়, ইনফেকশন হয়, সেপসিস হয়। কিন্তু এখনো প্রায় ওয়ার্ল্ডে 500,000 কেসেস হয় অ্যানুয়ালি, তার মধ্যে 90% ডেভেলপিং ওয়ার্ল্ড। ডেভেলপ ওয়ার্ল্ডে স্ক্রিনিং প্রোগ্রামের জন্য অনেক আর্লি বা ক্যান্সার হওয়ার আগেই পিক করা হয় এবং পিক করে ট্রিটমেন্ট করার জন্য অনেক ক্যান্সার প্রিভেন্ট হয়। অস্ট্রেলিয়াতে এখন ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স মানে 500-600 কেসেস পার ইয়ার হয় এবং সেগুলো আর্লি ডায়াগনোসিসের জন্য ওদের সার্ভাইভাল এবং প্রোগনোসিস খুব ভালো। ক্যান্সারে আমরা একটা টার্ম ইউজ করি 5-year সার্ভাইভাল, এবং অস্ট্রেলিয়াতে বিকজ আর্লি ডিটেকশন হয় এবং স্ক্রিনিং এর জন্য তো অনেক সময় ক্যান্সার হওয়ার আগে ডিটেকশন হয়ে যায়, 5-year সার্ভাইভাল একদম 80-90%। এবং স্ক্রিনিংটা সার্ভিক্স এর ব্যাপারে পার্টিকুলারলি এত ইম্পর্টেন্ট, আপনারা সবাই জানেন, দর্শক সালামু আলাইকুম বলেছে তো আপনাদেরকে না, তো আপনারা সবাই জানেন যে মানে প্রোস্টেট, তারপর আপনার ব্রেস্ট, এগুলোর জন্য স্ক্রিনিং প্রোগ্রাম আছে। এর স্ক্রিনিং প্রোগ্রামগুলো আর্লি স্টেজ অফ ক্যান্সার ডিটেক্ট করে, কিন্তু নেচার বা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সার্ভিক্স কেমনে এত নাইসলি প্লেস করেছেন যে ওখান থেকে সেলস নেওয়া যায় এবং ক্যান্সার হওয়ার অনেক আগে এবং জানা যায়। এবং এটার জন্য আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট 1991 ন্যাশনাল সার্ভাইকাল স্ক্রিনিং প্রোগ্রাম ইন্ট্রোডিউস করে, যেটার জন্য এভরি টু ইয়ার্স প্যাপস্মিয়ার করা হয় ফ্রম এজ 20-70। এটাতে প্রায় 70% লোক পার্টিসিপেট করে এবং এইটা এত অর্গানাইজ ভাবে করার জন্যই আমাদের এখানে সার্ভাইকাল ক্যান্সারের রেট এবং তার জন্য যে ডেথ হয় ওগুলা অনেক কমে গেছে আর কি।
আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলেন H20 থেকে, তো তার মানে কি যদি আমরা H20-র আগেও তো নিশ্চয়ই প্যাপস্মিয়ার করা যায়?
তো আমি আগেই তো বলেছি এটা একটা ভাইরাস, হ্যাঁ, এবং স্ক্রিনিং প্রোগ্রামের কিছু জিনিস আছে যেটা তো একজনকে স্ক্রিনিং করা হচ্ছে না, হোল মাসকে স্ক্রিনিং করা হচ্ছে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে এমন একটা ভাবে করতে হবে যাতে কস্ট এফেক্টিভ হয়, মানে এক্সট্রিম এবং অ্যাভারেজ এর বাইরে তো সবকিছুই হয়, কিন্তু আমরা অ্যাভারেজ পপুলেশনকে টার্গেট করার জন্য। তো আমরা এইচপিভি তে হয় কেমনে এটা জানার জন্য আমি একটুখানি হিস্ট্রি বলি। ইংলিশে একটা কথা আছে, রেস্টিং অন দ্য শোল্ডার অফ দ্য জায়ান্ট, মানে আগের শিক্ষিত এবং লোকেরা কত কিছু অবজার্ভ করছে সেজন্যই আজকের নলেজ আমাদের। তো ইটালিতে 1842 ইটালিয়ান ফিজিশিয়ান ডোমিনিকো ফার্স্ট নোটিস করেছেন যে নানসদের মধ্যে কোন সার্ভাইকাল ক্যান্সার নাই। ইটালি তো হলো মানে নানদেরই জায়গা আর কি, হ্যাঁ, আর প্রস্টিটিউটদের মধ্যে খুব হাই রেট আর কি। তো সেক্সুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে একটা কানেকশন হলো সেখানে, এবং 100 years আগে ইউরোপে যখন বিশ্বাস করা শুরু করলো যে ভৌতিকভাবে উইচকে, তো তারা খুব বিশ্বাস করত যে উইচরা বোধ হয় ওয়াট করে আর ওয়াট এর থেকে পরে ক্যান্সার হয়ে ডেথ হয়, এবং এইচপিভি ক্যান্সার ছাড়াও ওয়াট করে, এবং এই এইচপিভি পার্সিস্টেন্ট এর জন্য ইমিউনো সাপ্রেশন যদি থাকে যেমন স্মোকিং কিংবা এইডস, তাহলে তো ওয়ার্ডগুলো অনেক বড় বড় হয়ে যায়। আমার বোন গাইনোকোলজিস্ট আছে সাউথ আফ্রিকাতে, ডক্টর হামিদা, এবং সে বলে যে এত বড় বড় ওয়ার্ড ওখানে দেখে যে ভেজানাল ডেলিভারি ইম্পসিবল হয়ে যায় আর কি। অনলি লাস্ট মিলেনিয়াম মানে 2016 মানে 1999-2000 এর দিকে কনফার্ম হয়েছে যে দিস ডিজিজ ইজ ইনডিড কজড বাই দ্য ভাইরাস কল দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা এখন এত কমন। আর সেই যে পাস্টে যে লোকেরা লক্ষ্য করেছিলেন আর কি, সেটা থেকে একটা অ্যাসোসিয়েশন পাওয়া গেল আর কি, হ্যাঁ। তো এইটা এত কমন, আর বললাম 90% কেসে ভালো হয়ে যায়, কিন্তু যেখানে ভালো হয় না ওগুলো তো আমাদেরকে পিক করতে হবে, তাই না? সেইটার পারপাসই হল স্ক্রিনিং। এবং
আর আপা ধরেন এটা স্ক্রিনিং করে জানা গেল, তাহলে আপনি ট্রিটমেন্টটা কি করবেন?
আচ্ছা, স্ক্রিনিং করে জানা গেল, আচ্ছা স্ক্রিনিং করে, এখন প্যাপসমিয়ার করেই তো স্ক্রিনিং করা হইতো, এবং এখন যেহেতু আমরা জানি এইচপিভি হয়,
রেজাল্টটা কি ধরনের আসতে পারে প্যাপসমিয়ার?
গুড, প্যাপসমিয়ারের রেজাল্ট আসতে পারে যেমন নম নেগেটিভ, হ্যাঁ, আর মানে কোনো সমস্যা নাই, আর এছাড়া আসতে যদি পজিটিভ হয় তাহলে সেটাকে তিন ভাগে ভাগ করা হয়, মানে বলি লো গ্রেড, হাই গ্রেড অথবা সিআই ওয়ান হলো লো গ্রেড আর টু অ্যান্ড থ্রি হলো হাই গ্রেড। তা আগে তো বলেছি যেহেতু ভাইরাল ইনফেকশন, যদি স্বাস্থ্য ভালো থাকে, স্মোকিং টোকিং না করে, তাহলে ইউজুয়ালি ভালো হয়ে যায়। সিআইএন ওয়ান কে কিছুই করা হয় না, আন্ডার অবজারভেশন রাখা হয় আর কি। টু অ্যান্ড থ্রি আগেই বলেছি যে 10-20 ইয়ার্স টাইমে ক্যান্সার চেঞ্জ হতে পারে, সেই জন্য ওদেরকে গাইনেকোলজিস্ট যেমন আমাকে বা অন্যান্য যারা আছেন পাঠানো হয় কলপোস্কোপি করে,
কোথাও
টিস্যু যেটাকে বায়োপসি বলি আর কি। তো প্যাপসমিয়ার ইতিহাস জানা খুব ভালো। প্যাপসমিয়ার ওয়াজ নেমড আফটার জর্জ প্যাপানিকোলাও, যেটা গ্রিক ডাক্তার, আমেরিকাতে এসেছিলেন। তো প্রথমে যখন উনি 1928 এটা বললেন যে পসিবল, তখন তো সবাই খুব হাসাহাসি করছে, কিন্তু 1943 থেকে এটা একদম রিকগনাইজ প্র্যাকটিস হয়ে গেছে অনেক দেশেই। স্কটল্যান্ডে প্রথম শুরু, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে খুব সুন্দর করে হয়, এবং এখন যেহেতু একেবারে কনফার্ম হয়ে গেছে যে 99.9% সার্ভিক্সের ক্যান্সার এইচপিভির জন্য, সুতরাং ফর দ্য লাস্ট 5-10 ইয়ার্স গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে আরেকটু যদি ইজি করা যায়, কারণ মানুষ প্যাপসমিয়ার করতে চায় না, আসতে চায় না, ব্যথা পায়, ফলো আপ করা মুশকিল অনেক কিছু, সেই কারণে লাস্ট 5-6 ইয়ার্স মিটিং করে যে এইচপিভি দিয়ে, আমি বললাম যে নতুন চেঞ্জ আসতেছে যে এইচপিভি কে শুধু ভাইরাসটাকেই এখন চেক করা হবে আর কি। প্যাপসমিয়ারে তো কিছু চেঞ্জ সেলের মধ্যে আসলে পরে হয়, আর এইচপিভি এখন শুধু ভাইরাসটাকেই চেক করা হবে, ডিটেক্ট করা হবে আর কি। তো এইটা মার্চ, মানে সরি মে, ফার্স্ট মে থেকে আমাদের দেশে শুরু হবে। তো অস্ট্রেলিয়া হলো সেকেন্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ইমপ্লিমেন্ট ইট। অন্যান্য দেশে হয়তো একটু স্পোরেডিক্যালি এদিক ওদিক হচ্ছে, কিন্তু ন্যাশনালি অস্ট্রেলিয়ালেও সেকেন্ড কান্ট্রি, নেদারল্যান্ড ফার্স্ট করতেছে আর এখন করছে, শুরু হবে অস্ট্রেলিয়াতে। তো যেটা হবে, মানে এখানে তো জিপি, নার্স প্র্যাকটিশনার সবাই ইনভলভ, নিলাম তোমাদের কাছে পেশেন্ট যাবে, তোমরা ওই প্যাপসমিয়ারের মতো করেই ওই স্প্যাচুলা দিয়ে, ব্রাশ দিয়ে, কিন্তু এটা যে এখন টেকনোলজি অ্যাডভান্স হয়েছে লিকুইড বেসড সাইটোলজি, ওটাতে নিতে হবে, এটা সালিভান, আমাদের দেশে কুইন্সল্যান্ডে দুইটাই কোম্পানি, সালিভান নিকোলেট হলে বলা হয় থিন প্রেপ, আর কিউএমএল হলে বলা হয় এসিওর। তো ল্যাবের কাছে গেলে ওরা এইচপিভি টেস্ট করবে, এইচপিভি যদি নেগেটিভ থাকে, মানে না থাকে, তাহলে বাহ খুব ভালো, 5 ইয়ার্স টাইমে আসবা, আর 25 ইয়ার্স শুরু হবে, কারণ ছোটদের তো অল্প, ইয়াং পিপলদের তো ভালো হয়ে যায়, আননেসেসারি ট্রিটমেন্ট, অ্যাংজাইটির কোনো দরকার নাই, ওই 25-70 পর্যন্ত হবে, এভরি 5 ইয়ার্স হবে। আর যদি আসে যে এইচপিভি পজিটিভ, তাহলে যেগুলো বেশি হাই রিস্ক, হাই রিস্ক বলেছিলাম যে 100 টাইপস এইচপিভি, মোস্টলি লো রিস্ক, আর 15 টাইপস হল হাই রিস্ক আর কি। হাই রিস্কের মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ হল 16 আর 18, 50% সার্ভিক্স ক্যান্সার 16-18 এর জন্য। তো যদি পজিটিভ আসে 16-18 বা 45, তাহলে ওদেরকে সোজা গাইনেকোলজিস্টের কাছে কলপোস্কোপির জন্য পাঠা দেওয়া হবে। আর যদি আসে অন্যান্য হাই রিস্ক পজিটিভ, তখন তুমি তো জানো যে থিন প্রেপ থেকে প্যাপসমিয়ার করা যায়, তখন প্যাপসমিয়ার করবে। আর প্যাপসমিয়ারটা যদি তখন আবার যে লো গ্রেড আসে, তাহলে লো গ্রেডের মতো ট্রিটমেন্ট, হাই গ্রেড আসলে হাই গ্রেডের মতো ট্রিটমেন্ট।
আর আপা আমাদের শ্রোতাদেরকে যদি একটু আপনি বলেন, যেটা আপনি বলেছিলেন CIN 1, 2, 3, সো যদি ধরেন কারোর 3 হয় গ্রেড, তাহলে সেটার ক্ষেত্রে কি একটা লেজার প্রসিডিওর ওটা করলে কিছুটা অংশ কেটে ফেলে দেওয়া হয়?
CIN 3 যদি আসে, এখন দেখো এটাতে যেটা হবে নতুন স্ক্রিনিং প্রোগ্রামে, এসব অনেক কিছু কমে যাবে, কারণ অনেকটা হয়তো
অনেক আগেই জানা যাবে,
অনেক আগেই জানা যাবে এইচপিভি যদি নেগেটিভ থাকে, তাকে তো এগুলো করাই হবে না,
ফাইভ ইয়ার্স এর জন্য তো নিশ্চিন্ত থাকলো।
হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যে বললাম যে অনেক মেয়েরা প্যাপসমিয়ারে ভয় পায়, যেতে চায় না, সুতরাং নতুন প্রযুক্তি যেমন আসতেছে, তখন এমনও পসিবল হবে, অলরেডি পসিবল হচ্ছে যে ইউরিন বা স্যালাইভা থেকে সোয়াব নিয়ে সোয়াব টেস্ট করা হবে, তাহলে ইয়াং মেয়েরা বা যারা লজ্জা পায় বা যারা ভয় পায়, সোয়াব কালেকশনটা আরো ইজি হবে, এবং হয়তো এই দেশে অর্গানাইজ স্ক্রিনিং প্রোগ্রাম আছে, কেন আমরা তো বাংলাদেশের মানুষ, হয়তো বা বাংলাদেশেও এটা ইমপ্লিমেন্ট করা যাবে।
আচ্ছা, আর আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আপা, এই ধরেন এইচপিভি, এটার কোনো কি ভ্যাকসিন আছে?
এই ভ্যাকসিনেও তো উই আর ভেরি প্রাউড, আমাদের অস্ট্রেলিয়ান ডিসকভারি এটা, যেমন ক্যানাডিয়ান ডিসকভারি হলো ইনসুলিন, অস্ট্রেলিয়ান ডিসকভারি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে ডক্টর ইয়ান ফ্রেজার প্রথম এইচপিভি ভ্যাকসিন আবিষ্কার করেন, নাম হলো গার্ডাসেল, ওইটা হলো এগেনস্ট চারটা ভাইরাস, বললাম 100 টাইপ আছে, তো চারটা টাইপ, 6-11 যেটা ওয়াট করে, 16-18 যেটা ক্যান্সার করে, এবং 2007 থেকে এটা আমাদের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, মেয়ে বাচ্চাদেরকে দেওয়া শুরু হয়েছে,
ছেলেদেরকেও তো
এখন, ছেলেদেরকেও 2007 আর 2013 থেকে ছেলেদেরকেও দেওয়া হচ্ছে, এইজ 12-13 পেরেন্টস এর কনসেন্ট নেওয়া হয় স্কুলে, এবং পেরেন্টস এগ্রি করলে তিনটা ডোজ 2 মান্থস পার্ট দেওয়া হচ্ছে আর কি বাচ্চাদেরকে। এটা করলে ইন দ্য ফিউচার হয়তোবা সার্ভাইকাল ক্যান্সার একটা ডিজিজ অফ দ্য পাস্টই হয়ে যাবে, প্রিভেনশন পসিবল হবে আর কি। তো আরো কিছু ভ্যাকসিন আছে, তাড়াতাড়ি বলে নেই, সার্ভারিক্স আছে যেটা 2007 অ্যাপ্রুভ হয়েছে, 16-18 এটা 45 ইয়ার পর্যন্ত দেওয়া যায়, আর FDA মানে আমেরিকার FDA একটা অ্যাপ্রুভ করেছে গার্ডাসিল 9 যেটা এগেনস্ট 7টা অঙ্কোজেনিক ভাইরাস, মানে মোরলে সবগুলোকে কভার করে ফেলতেছে, দ্য ফিউচার লুকিং গুড।
আপা আমাদের মনে একটা কলার এসছে, হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়া সালাম, কে বলছেন?
আমি রূপা বলছি, নীলাপুর।
হ্যাঁ রূপা, ভালো আছো?
হ্যাঁ ভালো আছি, আমি তোমাদের প্রোগ্রাম শুনতেছি, আমার খুবই ভালো লাগতেছে,
ধন্যবাদ।
আচ্ছা আমি কি আপু একটু ডক্টর ফাতেমা আপুর সাথে কথা বলতে পারি?
হ্যাঁ আপা।
হ্যাঁ রূপা,
সালামুকুম ফাতেমা আপু, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো?
এই তো ভালো। আচ্ছা আপু আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন দেওয়ার পরে কি সার্ভিক্যাল ক্যান্সারের সম্ভাবনা থেকে যায়?
তা তো থাকে, কিন্তু অনেক কমে যায় আর কি, মানে একেবারে জিরো হয়ে যায় না, কিন্তু অনেক কম হয়ে যায়। আর ভ্যাকসিনেশনটা ওই যে ইয়াং পিপলদেরকে দিতে হবে আর কি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগেই। তুমি যদি শুনে থাকো প্রোগ্রামটা বলেছে না যে 100 টাইপ ভাইরাস, আর তার মধ্যে অ্যাটলিস্ট 15 টাইপ আছে যেগুলো ক্যান্সার করে। তা আমাদের এখন ভ্যাকসিন গুলো তো জাস্ট 2টা টাইপের এগেনস্টে, তো সবগুলো টাইপের এগেনস্টে তো আমরা এখনো করতে পারছি না, তো ওই যে ওটুকু নিলেও অনেক হেল্প হয় আর কি। আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের গভর্নমেন্ট চালু করেছে স্কুলে, প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে 12-13, ছেলেদেরকেও দেওয়া হচ্ছে, মেয়েদেরকেও দেওয়া হচ্ছে। মেয়েদেরকে দিলে তো সার্ভাইকাল ক্যান্সার তো ডাইরেক্টলি প্রিভেন্ট হচ্ছে, আর ছেলেদেরকে দিলে ক্যান্সার অব দি পেনিস, তারপরে এনাল কেনাল হবে যে ওই বাথরুমে যাওয়ার জায়গাটা আর কি, ওগুলো সব তো প্রিভেন্ট হচ্ছে, প্লাস তো ছেলেদের থেকেই তো মেয়েদের কাছে ছড়ানোর একটা চান্স থাকে। সুতরাং অলরেডি তো অস্ট্রেলিয়াতে স্ক্রিনিং এর জন্যই অনেক কমে গেছে ক্যান্সার, আর এই ভ্যাকসিনেশনের জন্য 2007 থেকে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, তো রিসার্চ হয়তো এই দেশে খুব ভালো, তো রিসার্চে অলরেডি দেখা যাচ্ছে যে ইনফেকশনের রেট আগে যেমন মানে 5 জনের মধ্যে 4 জনেরই এইচপিভি ইনফেকশন থাকত, এখন 5 জনে হয়তো 10 জন হয়তো 1 জনেরও নাই, অনেক কমে যাচ্ছে।
আপা আমরা নেক্সট টপিকসে যাওয়ার আগে একটা গান শুনে নেই আপনার পছন্দ। শ্রোতারা আপনারা জানেন যে যখন আমরা আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটা করি, সাধারণত আমরা যিনি আমাদের অতিথি হয়ে আসেন ওনার পছন্দের গানই আমরা আসলে শোনার চেষ্টা করি, তো চলুন একটা গান শোনা যাক। Thank you.
My name is Tawil Eli Malifa. On behalf of the Salmon Group, we wish you all the very best for Christmas and Happy New Year.
আমি স্বাগতা, রেডিও 4EB 98.1 FM, ব্রিসবেন বাংলা রেডিও, বাংলাদেশী গ্রুপ, উইশিং ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার এন্ড আ মেরি ক্রিসমাস.
হাই, মাই নেম ইজ এসআর তোলাক ফ্রম দ্য টার্কিশ প্রোগ্রাম. হ্যাপিনিজে হাইলি তাতিলার ভে 2017 দিলিয়রম. আই উইশ ইউ অল আ হ্যাপি হলিডেজ এন্ড আ প্রসপারাস 2017.
ফিরে আসছি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডক্টর ফাতেমা আশরাফির সাথে গাইনি বিষয়ক আলোচনায়। আপা, এখন আসলে আমরা একটু কথা বলতে চাচ্ছি আরেকটা সাবজেক্ট নিয়ে, যেটা নিয়ে আমরা বলছিলাম, ইউরিনারি ইনকন্টিনেন্স। তো আপা, আপনি কি আমাদের বলবেন ইউরিনারি ইনকন্টিনেন্সটা আসলে কি?
এটা খুবই কমন একটা প্রবলেম। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা মানুষকে এইভাবে তৈরি করেছেন যে সবাইকে দু তিন বছর হলে পরে কন্টিনেন্সটা শিখে ফেলে। কন্টিনেন্স মানে কি? যে বাচ্চা শিখে ফেলে যে কখন টয়লেটে যেতে হবে, আইডেন্টিফাই করতে পারে একটা সুটেবল প্লেস, আর সুটেবল প্লেসে যাওয়া পর্যন্ত ইউরিন বা ফিসিসটা কন্ট্রোল রাখতে পারে। যখন এটা রাখা সম্ভব হয় না, ইনভলেন্টারি লস হয়, সেটাই ইনকন্টিনেন্স। আর ইনকন্টিনেন্স যখন একটা হাইজেনিক অথবা সামাজিক প্রবলেম হয়ে যাচ্ছে মানুষের জন্য, তখন একেবারে এটাকে আমরা মেডিকেলি ক্লাসিফাই করি ইউরিনারি ইনকন্টিনেন্স। আমাদের বাংলাদেশি মহিলাদের জন্য তো আরো মুশকিল, কারণ ইনকন্টিনেন্স হলে ওরা নামাজ পড়তে পারেন না, অনেক সমস্যা হয় মনে করেন আর কি। তো ইনকন্টিনেন্স এর ব্যাপারেও বলতেছি যে এটা তো খুবই কমন একটা প্রবলেম। বললাম যে 50 উপরে হলে প্রায় 1 in 3 জনেরই আছে, আর মেয়েদের একটু বেশি। মেয়েদের মানে টুয়াইস এজ কমন এজ মেলস। এটার কারণ মেয়েদের শরীরটা আলাদা ডিফারেন্ট ভাবে বানিয়েছেন। ব্ল্যাডার, তারপর ইউরেথ্রা যেটা পেশাবের পাইপটা, ওটা অনলি 4 সেন্টিমিটার লং মহিলাদের মধ্যে আর কি। আর আপনি যদি চিন্তা করেন, সৃষ্টিকর্তা অ্যানিমাল বানিয়েছেন 4 ফুটেড, মানে 4 ফুটেড হলে ওদের তার গ্র্যাভিটির কোনো প্রবলেম হয় না, কিন্তু মানুষ হলো পায়ের উপর দাঁড়ায়, তাহলে একটু মোটা হলো, কাশি হলো, এই সিভিয়ার কোন কনস্টিপেশন পড়লো, তাহলে সাংঘাতিক প্রেশার হয় আর কি, ভীষণ প্রেশার হয়। এবং প্রেশারের জন্য প্রোল্যাপস হয়, এবং প্রোল্যাপস মানে ওই যে ফিমেল অর্গানগুলো একটু ভাজাইনা দিয়ে বাইরে চলে আসে আর কি। আর ইউরেথ্রার 1/3টা, ওখানে একটা পেলভিক মাসল আছে আর কি, পেলভিক ফ্লোর বলি আমরা, হাতের মাসল গুলো তো দেখা যায় কিন্তু ওটা তো আর দেখা যায় না। হ্যাঁ, তো ইউরেথ্রার 1/3 হলো ওই পেলভিক ফ্লোরের উপরে থাকে। তো কেউ কাশি দিল বা কেউ এক্সারসাইজ করলো, তাহলে প্রেশারটা যখন বাড়ে ব্ল্যাডার, তখন পেট থেকে প্রেশারটা ইউরেথ্রাতেও যায়, সেজন্য লিক হয় না আর কি। কিন্তু মেয়েদের যদি ওই প্রোল্যাপস হয়ে থাকে বা আরো অনেকগুলো কারণ আছে যেগুলো আমি আলোচনা করব শীঘ্রই, তাহলে প্রেশারটা ট্রান্সমিট হয় না, এবং ওরা বলবো যে কাশি দিল, হাঁচি দিল বা এক্সারসাইজ করলো, তাহলে লিক হচ্ছে আর কি ইউরিন। তো এটাকে আমরা বলি স্ট্রেস ইনকন্টিনেন্স। আর আরেকটা আছে যে ব্ল্যাডার মাসেলটার নাম হলো ডেট্রুজার মাসেল। ডেট্রুজার মাসেলটা খুবই ফানি একটা মাসেল, ছোট বাচ্চাদের 1 থেকে 2 বছর লেগে যায় ট্রেনিং হইতে, আবার পরে কোনো কারণে ট্রেনিংটা লস্ট হইতে পারে আর কি। মানে স্পেশালি কেউ যদি কোন ইরিটেন্ট থাকে ব্ল্যাডারে, মানে চা কফি বেশি খাইলো বা পানি কম খাইলো, কিংবা কোনো ওষুধপত্র খাইলো, কিংবা কোনো ইমোশনালি স্ট্রেসড হইল। স্পেশালি মেয়েরা সব জানে পরীক্ষার আগে বা বাজারে যাবে বা একটা ইম্পর্টেন্ট কিছুর আগে একটু আগেই সবাই টয়লেটে যায়। তো এটাকে বলে ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার বা আর্জ ইনকন্টিনেন্স। আর্জ বাংলা হলো ইচ্ছাটা, আর যদি খুব ওরকম স্ট্রং ইচ্ছা জাগলো তাহলে ওটা হলো আর্জেন্সি, কিন্তু টয়লেট পর্যন্ত যেতে পারতেছে আর কি, কিন্তু যেতে পারতেছে না, লিক হয়ে যাচ্ছে, তাহলে হলো আর্জ ইনকন্টিনেন্স। তো মেয়েদের জন্য মেইন মেইন রিজন গুলো হলো তো চাইল্ড বার্থ অবশ্যই, কারণ বাচ্চা ক্যারি করা, প্রেগনেন্সি, এতটা ওয়েট, এতটা হরমোনাল চেঞ্জেস, এবং তারপরে ডেলিভারির সময় তো মানে যা হয় আর কি, মানে ভেজাইনাল বার্থ ডেলিভারি তো সাংঘাতিক প্রেশার পড়ে, পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যায়, আর তার উপর কোন কারণে যদি ফোর্সেপস লাগে বা ভ্যাকিউম লাগে তাহলে তো আরো প্রেশার পড়ে, এবং পেলভিক ফ্লোরের অরিজিন থেকেই অনেক সময় মাসলটা ছুটে চলে আসে আর কি, তাহলে তো প্রোল্যাপস হবে, ইউরেথ্রাটা একটু নিচে ফল করে যাবে আর কি। কিন্তু এছাড়া যদি লাইফস্টাইল ফ্যাক্টরস, যদি খুব মোটা হন বা যদি ক্রনিক কফ আছে বা যদি স্মোকিং করে, হ্যাঁ, বা তাহলেও তো হতে পারে। আর নেক্সট হলো যে ব্রেন, মানে মাস্টার অর্গান কিন্তু ব্রেন, ব্রেন ঠিকই কন্ট্রোল করতেছে, তো ব্রেনে যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হয়, স্ট্রোক হইলো বা মাল্টিপল স্ক্লেরোসিস হলো, তাহলে হতে পারে। ডায়াবেটিস হলে প্রচুর পরিমাণে ইউরিন তৈরি হচ্ছে তখন, হ্যাঁ, আবার কোন অসুখ হলো যেমন হাইপারটেনশন, যেটার জন্য ডায়াবেটিক খাচ্ছেন, ডায়াবেটিক খাওয়ার জন্য ওষুধের জন্যও হতে পারে আর কি। হ্যাঁ, তো এগুলো হলো ইউরিনারি ইনকন্টিনেন্স। তো যেটা হচ্ছে, আমি একটু ইতিহাস বলি, বলতে পছন্দ করি, এটা কিন্তু অনেক পুরোনো জিনিস। ইভেন ইজিপশিয়ান মামিদেরকেও দেখা গেছে যে মামিদের মধ্যেও ইনকন্টিনেন্স এর বোঝা যাচ্ছে যে ওদের ছিল, কিন্তু রিসেন্টলি আর মেয়েরা তো একটু লজ্জা পায় মাত্র, তো রিসেন্টলি মানুষ এইসব নিয়ে একটু বলা শুরু করছে। তারপর প্রযুক্তি টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, আমাদের মেডিসিনে ডেফিনেটলি দুইটা ডিসিপ্লিন ডেভেলপ করছে, ইউরোলজি আর ইউরোগাইনেকোলজি, যেগুলো এগুলো নিয়ে ডিল করে। আর আজকাল মেয়েরাও একটু ভোকাল হয়েছে, সেজন্য এই সমস্যাটা বলে আর কি, এবং আমরা জানি ওর আগে মেয়েরা কষ্ট করে এটা সহ্য করে যেত আর কি। এছাড়া কুইকলি আরো দুটো, এই দুটো মেন আরো দুটো ইনকন্টিনেন্স আছে, একটা হচ্ছে ট্রু ইনকন্টিনেন্স, ট্রু ট্রু মানে রিয়েলি ইউরেথ্রা আর ভাজাইনার মধ্যে। আমি কিন্তু এখানে শুধু ফিমেল ইনকন্টিনেন্স আলোচনা করতেছি, মেলটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তো একটা কানেকশন হয়ে যায়, যেটা হইতে পারে আমাদের দেশে বা গরিব দেশগুলোতে বেশি হয়, যেহেতু অবস্টেট্রিশিয়ান কম, চাইল্ড বার্থ তো নেগলেক্টেড থাকে, নেগলেক্টেড থাকলে হয়তো বাচ্চার মাথা ওখানে আছেই 5 ঘন্টা 10 ঘন্টা, তাহলে ইউরেথ্রা আর ভাজাইনার মধ্যে একটা 1 সেন্টিমিটার ওয়ালও নাই আর কি, তাহলে তো ছিঁড়েই যেতে পারে। কিংবা সার্জারিতে কখনো যদি হয়, তো নাম শুনেছেন বাংলাদেশে ফিস্টুলা রিপেয়ারের জন্য অনেক ভালো ভালো ডাক্তার আছেন, যাদের ইন্টারন্যাশনাল সুনাম আছে, কারণ ওই যে আমাদের দেশে অ্যান্টি মানে প্রসূতি মায়ের অত যত্ন করা হয় না তো। আর আরেকটা হচ্ছে যেটাকে বলে ওভারফ্লো ইনকন্টিনেন্স, ব্ল্যাডারটা একটা শপিং ব্যাগের মতন আর কি, তো ইউজুয়ালি 500 ml হইলেই মানুষ এমটি করে ফেলে, কিন্তু শপিং ব্যাগ তো যদি ভরতে থাকেন ভর্তি থাকে, আর ফাইনালি বেশি ভরে গেলে একটু একটু করে লিক হয়। তো পুরুষের জন্য যেটা অবস্ট্রাকশন যদি থাকে, যেমন প্রস্টেট যদি বড় হয়ে যায়, কিন্তু মেয়েদের তো আর ওটা নাই, মেয়েদের বেলায় ওভারফ্লো স্পেশালি আবার চাইল্ড বার্থের সঙ্গে রিলেটেড, চাইল্ড বার্থে কোনো ট্রমা হলো কিংবা অ্যাপিডুরাল হলো, অ্যাপিডুরাল তো পেনের জন্য নেয় অনেক, তখন তো আর মানে ইউরিন করার আর্চটা আসে না আরকি, তখন যদি নার্সরা বা মিডওয়াইফরা খেয়াল না রাখে তাহলে ও তো ওভারফ্লো হয়ে যায়, ভরে ব্লাডারটা অনেক বড় হয়ে যায় এবং আস্তে আস্তে লিক হওয়া শুরু করে। তবে রিয়েল লাইফে আমাদের কাছে যে রোগী আসেন মেইনলি এই দুই টাইপেরই হয়, স্ট্রেস ইনকন্টিনেন্স আর ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার। স্ট্রেস ইনকন্টিনেন্সে ব্ল্যাডারের মাসলটা কোনো কন্ট্রাক্ট করতেছে না, ওটা ঠিকই আছে, খালি ওই যে ইউরেথ্রাটা একটু নিচে নেমে গেছে কিংবা একটু দুর্বল হয়ে গেছে কোনো কারণে। আর ওভার অ্যাক্টিভ ব্ল্যাডারে মানে ব্ল্যাডারের মাসলটাই কন্ট্রাক্ট করতেছে আর কি, দুইটা হলো মেইন পার্থক্য, এটা জানা দরকার, না জানলে ঠিক মতো চিকিৎসাই করা যাবে না।
ধন্যবাদ আপা। আর আমি আসলে আরেকটা জানতে চাইছি, তাহলে আপা এটা ট্রিটমেন্টটা কি হবে?
প্রথমে তো অবশ্যই সিম্পল ট্রিটমেন্ট, ডাক্তার সব কোশ্চেন করবে, হিস্ট্রি নেবে পেশেন্টের কাছ থেকে ভালো করে, পার্টিকুলারলি অবস্টেট্রিক হিস্ট্রি মানে কতটুকু তাকে ডিস্টার্ব করে জিনিসটা, অবস্টেট্রিক হিস্ট্রি মানে কয়টা বাচ্চা হয়েছে, কেমনে হয়েছে, কতটুকু ওয়েট, ফোরসেপ টোরসেপ থাকলে তো বুঝেই ফেলে যে নিচে এক্সামিন করলে একটু প্রোল্যাপস পাওয়া যাবে। তারপরে মেনোপজ মেয়েদের হয়ে যায় তো যে কোনো এজেই হতে পারে, কিন্তু ইউজুয়ালি 45 থেকে 55 এর মধ্যে হয়ে যায়। তো মেনোপজ হলে আমাদের যেটা ইম্পর্টেন্ট হরমোন আছে ইস্ট্রোজেন, ওটা তো থাকে না বা কমে যায়, তো ইস্ট্রোজেনই খুব দরকার ওই ইউরেথ্রার ব্ল্যাডার আর ভাজাইনারিয়ের জন্য, ওগুলোর জন্য হতে পারে, কিংবা যে অসুখ বিসুখ যেগুলো বললাম, সুতরাং লাইফস্টাইল ফ্যাক্টর সম্বন্ধে কোয়েশ্চেন করতে হবে। সুতরাং ডাক্তারের খুব ভালো করে হিস্ট্রি নিতে হবে আর কি, হিস্ট্রি নেওয়ার পরে খুব ভালো করে এক্সামিন করতে হবে, পার্টিকুলারলি মানে প্রোল্যাপস আছে কিনা, তারপর তার সামনেই কাশি দিচ্ছে কিনা। আমার তো প্র্যাকটিক্যাল লাইফে এমন হয়েছে যে পেশেন্ট কাশি দিয়েছে আর ইমিডিয়েটলি ইনকন্টিনেন্স হয়ে গেছে আর কি, তো এটা অনেক সময় রোগীদের দেখা যায়। তারপর নার্ভ সাপ্লাইটা ওখানে ঠিক আছে নাকি, নার্ভ সাপ্লাইটা অনেক কঠিন, আরেকদিন বলা যাবে, কিন্তু যে নার্ভ সাপ্লাইটা ঠিক আছে নাকি এটার জন্য অনেক টেস্ট আছে। তো পানি কতটুকু খাচ্ছে, লাইফস্টাইল ফ্যাক্টর্স পার্টিকুলারলি ড্রিঙ্কিং হ্যাবিট, অনেকে তো অ্যালকোহল খায়, আবার যারা অ্যালকোহল খান না হয়তো চা কফি ক্যাফিন এত বেশি খাচ্ছে, পানি কতটুকু খাচ্ছে, এগুলো খোঁজ নিতে হবে আর কি। আর প্রোল্যাপস কতটুকু আছে ওটা দেখতে হবে। ট্রিটমেন্টটা ইউজুয়ালি খুব সিভিয়ার ফর্মে না হলে প্রথমে বেসিক ট্রিটমেন্টই করা হয়। বেসিক ট্রিটমেন্ট একটা আমরা ব্ল্যাডার ডায়েরি রাখতে বলি, ব্ল্যাডার ডায়েরিতে কতটুকু খাইলো, কয়বার উঠলো, কয়বার বাথরুম করলো, এটা লিখে 2-3 দিন লিখে আনলে ওইটাই একটা ভিজুয়াল এইড, দেখলেই রোগী বুঝতে পারে যে অ্যাকচুয়ালি অনেক আইডিয়া করা যায় যে স্ট্রেস তো না, রাত্রে 3 বার উঠছে, মাত্র 50 cc ইউরিন হয়েছে, কিংবা সকালে, তাহলে ওটা হলো যেমন ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার, কিংবা সকালে উঠে সকালের ফার্স্ট বাথরুমটা 500 ml ইউরিন হয়েছে, ওটা মানে স্ট্রেস ইনকন্টিনেন্স এর পক্ষে যাচ্ছে, এখন এক্সারসাইজ করতেছে না তো সেজন্য আর কি। হ্যাঁ, তারপরে আমরা তাহলে ড্রিঙ্কিং এর ব্যাপারে অ্যাডভাইস দিই যে চা পানি, চা কফি জাতীয় জিনিস যত কমানো যায় আর কি, না খেলেও তো চলে না, তা সন্ধ্যার পরে যেন না খায়, বা এক কাপের জন্য বেশি না হয়, হ্যাঁ লিমিটেড, গ্লোরিয়া জিনিসের একটু বেশি খাইতে পারে নাকি। আর ড্রিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, লাইক এভরিথিং ইন লাইফ ব্যালেন্স, বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। কম খাইলে তো ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যাবে, মানুষটা ডিহাইড্রেটেড হবে, ব্লাডারকে ইরিটেট করবে। বেশি খাইলে আবার তো বেশি ইউরিন প্রডিউস হবে, প্লাস আল্লাহ তাআলা বডিটাকে একদম পারফেক্ট ব্যালেন্সে রাখছে। বেশি খাইলে পরে লবণ কমে, সোডিয়াম কমে যাবে, এবং পার্টিকুলারলি হার্ট ফেলিয়ার বা একটু বয়স হয়ে গেলে, 50 পার হলে ওই হাইপোনেট্রিমিয়া, যেটা মানে লবণ কমের জন্য প্রবলেম হতে পারে, সেজন্য 2 লিটারের বেশি খাওয়া যাবে না। তো 2 লিটার পানির মধ্যে 1 লিটার তো সব খাবার টাবারের মধ্যেই থাকে, খাবার, ফল, ফ্রুট, আর 1 লিটার হলো প্লেন ওয়াটার, তাহলে 250 ml এর 4টা গ্লাস। হ্যাঁ, এইটা। তারপর নেক্সট হলো যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ খুব হেল্প করে। পেলভিক ফ্লোর মাসেলটা তো দেখা যায় না, যেমন হাতের মাসেল ওইটা তো দেখা যায় না, কিন্তু অনেক সময় মেয়েরা নিজেরাও বুঝে, ফিজিওথেরাপিস্ট অনেক হেল্প করতে পারে। এইটা যেমন ইউরিন পাস করতেছে বা একটা ট্যাম্পন ঢুকাইলে তখন স্কুইজ করলে যে মাসেলটা স্কুইজ হয়, ওইটা পেলভিক ফ্লোর মাসেল। ওইটা হয়তো দিনে 3-4 বার করে প্রত্যেক শিফটে করলো, তাতে পেলভিক ফ্লোর মাসেলটা অনেক ইম্প্রুভ হয়, মানুষের উইকনেস অনেক কমে।
আপা, আমাদের আরেকটা ফোন কল এসছে, আমরা একটু সরি আপা আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম।
আসসালাম আলাইকুম, কে বলছেন?
আমি কুলসুম বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল ডাক্তার ফাতিমার কাছে।
জি
জি কুলসুম।
আচ্ছা ডাক্তার ফাতিমা,
জি
আমার একটা কোশ্চেন ছিল।
জি,
কেমন আছেন আপনি?
জি ভালো, আপনি ভালো কুলসুম?
আচ্ছা, যাদের যে ইউট্রাস রিমুভ করা হয়,
জি,
ওর পরে কি ওদের ইউরিনারি যে ইনকন্টিনেন্স যেটা, ওই প্রবলেমটা হয়?
হ্যাঁ, ওটা ওটার সঙ্গে সম্পর্ক নাই, আমি যেহেতু কারণগুলো ডিসক্রাইব করলাম, ওটার পরে খুব ইজিলি হতে পারে, কারণ ব্ল্যাডার তো আর সামনে আছে, প্রোল্যাপস হয়। তবে ওদের আরেকটা মুশকিল হয় কি, যে ওদের যেহেতু ইউটারাসটা নাই, কখন মেনোপজটা হলো তা তো বোঝা যায় না, কারণ আমরা তো ইউজুয়ালি সাধারণ মানুষের মেনোপজ বুঝে পিরিয়ড দিয়ে আর কি। হ্যাঁ, তো পিরিয়ড তো আর হয় না, তো সুতরাং ওইটা বোঝা যায় না, কিন্তু অবশ্যই ওদের যে দুই ধরনের ইনকন্টিনেন্স আলোচনা করলাম, দুইটাই হতে পারে আর কি। এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজটা খুবই হেল্পফুল। নেক্সট, ওরা যদি মোটা থাকেন তাহলে ওজন কমাইতে হবে, ওদের যদি কোন ডিজিজ থাকে যেগুলোতে কাশি হয়, মানে ধরেন ফ্লু টলু হলে তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক খাই ফেলবে ডাক্তারের কাছে, ওজনটা আস্তে আস্তে কমাবে, একটু ডায়েটিং করবে, এবং ফিজিওথেরাপিস্টের কাছে আমরা অনেক সময় ব্ল্যাডার রিট্রেনিং করাই আর কি। মানে প্রথমে 2 ঘন্টা ইউরিন পাস করে, পরে 4 ঘন্টা, 5 ঘন্টার বেশি আর যাওয়া যায় না। তারপর মেনোপজ যদি হয়ে থাকে তাহলে তো সব পাতলা হয়ে যায় ওই জায়গাটায়, তখন মেনোপজ হয়ে থাকলে আমরা ওদেরকে ইস্ট্রোজেন থেরাপি দেই, যেটা ক্রিম হিসাবেও দেওয়া যায়, ট্যাবলেট হিসেবেও দেওয়া যায়, তাহলে ওই জায়গাটা ভীষণ মানে নর্মাল এবং ভালো হয়ে যায়। কিন্তু আপনারা জানেন যে অনেক রোগীদের হয়তো কুসুম ব্রেস্ট ক্যান্সার ছিল বা স্ট্রোক আছে, তখন তো ওদেরকে ইস্ট্রোজেন দেওয়া যায় না। তাদের জন্য আজকাল নতুন কিছু ট্রিটমেন্ট আসতেছে, দুইটা ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হলো আমাদের লেজার, মোনালিসা লেজার, আরেকটা হইল নিজের শরীর থেকে প্লেটলেট নিয়ে, প্লেটলেটের মধ্যে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে, তো প্লেটলেটটা ওখানে ইনজেক্ট করলে ওই ইউরেথ্রাটা, ইউরেথ্রা এবং ব্ল্যাডার বা যায় না, অনেক কোলাজেন, কোলাজেন হলো ওই কোলাজেন হলো যে জিনিসটা শক্ত রাখে, প্লাম্প রাখে আর কি, অনেক কোলাজেন তৈরি হয় আর কি। হ্যাঁ, তো আর এছাড়া যদি সমস্যা না থাকে তাহলে ইস্ট্রোজেন থেরাপি ওরা নিতে পারেন। এছাড়াও এগুলো হলো আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এগুলাতেই ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়, যদি ভালো না হয় তাহলে আর আমরা বলি যে বাইরে গেলে প্যান্টি লাইনার লাগাই যাবেন, যাতে একটু কনফিডেন্ট ফিল করেন। তা না হলে আমাদের ওষুধ আছে, হ্যাঁ, টাইপ অফ ইনকন্টিনেন্স বুঝে, ইউজুয়ালি যে ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার বলেছিলাম সেটার জন্য আমাদের খুব ভালো ভালো ওষুধ আছে আর কি। কতগুলো ওষুধ আছে যে ব্ল্যাডারের নার্ভটাকে ব্লক করে দেয়, তাহলে অত পট করে ইউরিন পাস হয় না। ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার সম্বন্ধে আমি জানি না আপনার কোনটা, কিন্তু ওভার অ্যাক্টিভ ব্ল্যাডারদের আবার একটা থাকে, মানুষের ট্রিগার থাকে, বুঝছেন, একটু চিন্তা দেখেন তো, মানে কল খুললো বা বাথরুমে গেল বা টেপ খুললেন, তখন যে শব্দটা হয় ওটা তো ওনারা খুব আর্জেন্সি বা আর্জেন্ট কন্টিনেন্স ফিল করেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ কুলসুম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম।
আপা, আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম, আপনি তো এতক্ষণ আমরা তো ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম, আপনি নতুন যে দুটা টেকনিকের কথা বলছিলেন, আমি আমার জিপি প্র্যাকটিসে আসলে আরেকটা নতুন এই টেকনিকটা যেটা আপনি বলতে চাচ্ছিলেন, মোনালিসা টাচ, তা আমি এটা জানতে চাচ্ছিলাম আপা এটা কি, আমাদের শ্রোতাদের যদি একটু জানান।
আচ্ছা ঠিক আছে, তো মোনালিসাতে আসার আগে যে ঔষধগুলো বললাম, বোটক্স আছে, কিন্তু বোটক্সের নাম কে শুনে নেই আজকালকার মহিলারা, বোটক্সের খুব সুন্দর ট্রিটমেন্ট হয়, আর এইগুলোতে ভালো না হলে আমরা ফাইনালি সার্জারিতে যাই। আর কি। হ্যাঁ, তো সার্জারি মানে অপারেশন, অনেক ধরনের অপারেশন আছে। তো মোনালিসা হলো একটা লেজার আর কি, লেজার, কার্বন ডাইঅক্সাইড লেজার। হ্যাঁ, লেজারের নাম তো শুনেছেন আপনারা, জানি অনেক শ্রোতারা পিএইচডি করেছেন সায়েন্স সাবজেক্টে, লেজার জানেন। তো এটা হলো কার্বন ডাইঅক্সাইড লেজার। হ্যাঁ, এটা কোনো সার্জারি না, কোনো অপারেশন না, এটা পেশেন্টের লেজারটা 5 মিনিটের জন্য ভেজাইনাতে দিলে ভেজাইনার যে কোলাজেন বলেছিলাম যে নতুন কোলাজেন তৈরি করে আর কি, নতুন কোলাজেন তৈরি করলে প্লাম্প হয় এবং এটা হরমোন না, তো নতুন কোলাজেন তৈরি করলে ইউরেথ্রা এবং ভেজাইনার হেলথ অনেক ইম্প্রুভ হয়। তো এটার কয়েকটা ডাউনসাইড আছে, একটা হলো যে ট্রিটমেন্টটা মানে আপনার আবার ওই 3টা সেশন লাগে। হ্যাঁ, এবং ট্রিটমেন্টটা এখনো এক্সপেরিমেন্টাল, যদিও লোকজনের ভালোই উপকার হচ্ছে এবং হালকা হালকা প্রোল্যাপস, মানে বড় প্রোল্যাপস হলে তো অপারেশন করতেই হবে। ওই যে প্রোল্যাপস বলেছিলাম যে মানুষ যেহেতু দাঁড়ানো জীব এবং প্লাস বাচ্চা টাচ্চা হয় মেয়েদের, সেজন্য যে ইউটারাস ব্ল্যাডার এবং ঝুলে পড়ে যায় ওটাই হলো প্রোল্যাপস আর কি। তো ওটা যদি আবারও গ্রেড 1-2-3 আছে, তো গ্রেড 1 যদি হয় তাহলে একটু মোনালিসা থেরাপিতে ভালো হয়ে যায়, কিন্তু 2-3 হলে অপারেশন লাগে আর কি। হ্যাঁ, তো মোনালিসার একটা ডাউনসাইড যে একটু এক্সপেন্সিভ, যেহেতু গভর্নমেন্ট তো আর এটাকে আর এই দেশে তো গভর্নমেন্ট প্রাইভেটে গেলেও রিবেট দেয়, এটার কোন এটার হলো পার সেশন 600, তো 3টার জন্য 1800। কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারছে কিংবা যাদের ওই যে ব্রেস্ট ক্যান্সার আছে, হরমোন নিতে পারতেছে না, ওদের জন্য এটা খুবই ভালো। এইটা তো আমাদের ব্রিসবেনেই এখন বেশ কিছু গাইনোকোলজিস্ট শুরু করেছেন, আমিও শুরু করতে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি কাল রাতে
পাঠিয়েছি একজন স্পেশালিস্টের কাছে এবং তারা বেশ অলমোস্ট 90% অনেক আসলে হেল্প করেছে। এটা আমারও আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স এটার সাথে।
জি, এবং এটা শুধু যে বয়স্ক মহিলাদের না, শুধু এটা ইয়াং মেয়েদেরও যারা হরমোন খেতে পারতেছে না কিংবা কোনো কারণে হরমোন ডেফিসিয়েন্ট, ওদেরও হেল্প।
ধন্যবাদ আপা, আমরা আরেকটা গানে চলে যাই, শুনি আপার পছন্দের আরেকটা গান। ফিরে আসছি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ছিলেন বিশিষ্ট ওএনজি স্পেশালিস্ট ডক্টর ফাতেমা আশরাফি। আমরা কথা বলছিলাম গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমরা আসলে এখন কিছুটা পার্সোনাল কোয়েশ্চেনে আমি চলে যাই আপার। আপা, আমি তো আসলে জানতে চাচ্ছি, আপনি তো বহু বছর ধরে গাইনিতে প্র্যাকটিস করছেন, তো এই এত বছরের চাকরি জীবনে আপনার কি এরকম কোন স্মৃতি আছে যেটা আপনাকে এখনো নাড়া দেয়, সেটা খুশির হোক বা মানে দুঃখের হোক, এরকম কিছু আমাদের সাথে শেয়ার করবেন?
ধন্যবাদ তেলা। এরকম অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট অনেক স্মৃতি আছে, অনেক রাত জাগতে হয়, অনেক কষ্ট করতে হয়, কিন্তু প্রত্যেকটা চাইল্ড বার্থ একটা মেরাকল। এবং স্পেশালি যাদের 10-15 বছর ইনফার্টিলিটির পরে একটা বাচ্চা ওদের হাতে তুলে দিতে পারতেছি, মানে আমি সেই কবে থেকে ডেলিভারি করতেছি কাউন্ট করলে কত হবে, কিন্তু প্রত্যেকটা চাইল্ড মানে চাইল্ড বার্থ মানে একটা মুজিজা, একটা মেরাকল, একটা একটা বিরাট একটা হ্যাপিনেস আনে আর কি। এবং মেয়েদেরকে তার চেয়েও বেশি হ্যাপিনেস। এবং মেয়েদেরকে দেখি, সেজন্য আমি একটা ইংরেজিতে একটা কবিতা লিখেছিলাম, টাইম হলে একদিন বলবো, যে উই থিঙ্ক দ্যাট দ্য সোলজার্স হু ফাইট ইন দ্য ওয়ার আর ব্রেভ, বাট মোর ব্রেভ আর দ্য ওমেন হু knowing all the problems they have. Pregnancy তে ডেলিভারি সময় তো মারাই যেতে পারে ব্লিডিং হয়ে, কিংবা অনেকের ব্রেস্ট ক্যান্সার আছে, কত ধরনের সমস্যা আছে, সমস্ত সহ্য করে তারা প্রেগনেন্ট হয়। এবং পুরুষ মানুষ যদি জানতো যে এই কাজটা করলে এত রিস্ক হবে, তারা হয়তো করতো না, কিন্তু মেয়েরা করে। এবং প্রত্যেকটা চাইল্ড বার্থ একটা মেরাকল। এবং এইটা বলতে যাই বলতেছে কষ্টের কিছু যেটা আমার খুবই করে, যে মাদের যে কত পেশেন্স এবং বাচ্চাদেরকে যে তারা কত ভালোবাসে। একটা মহিলার কথা মনে পড়ছে, যে এই দেশে তো জানেন আপনারা 15-16 স্ক্যান হয়, তো স্ক্যানে ধর তার 5টা বাচ্চা আছে, সুতরাং ইট ইজ দ্যাট 6 প্রেগনেন্সি। তো অনেকে মনে করবে 6 এটা কি, তো স্ক্যানে দেখা গেল যে অ্যানেনকেফ্যালি, যেখানে আপার পার্ট অফ ব্রেনটা থাকে না আর কি। তো এরকম ক্ষেত্রে যেহেতু এই বাচ্চা বাঁচবে না, তো আমরা টার্মিনেশন অফার করি। ইউজুয়ালি টার্মিনেশনটা লাইটলি নেই না আমরা, কিন্তু এরকম ক্ষেত্রে অফার করি। কিন্তু পেশেন্ট না, সে তার বাচ্চার ফিলিং, সে বাচ্চাটাকে যতদিন যাবে ক্যারি করতে চায়। তো আমি খুবই যত্ন করে দেখছি, এবং বাঁচলে পরে মানে ডেলিভারির পরে কি কি হবে, মাল্টি ডিসিপ্লিনারি মিটিং অর্গানাইজ করছি। এবং এটাও বলছে যে আমরা মনিটর করব না ডেলিভারির সময়, কারণ ওই হার্ট রেট পরে টরে গেলে বাচ্চা তো বাঁচবে না। তো সে বলল যে যা দরকার করো আর কি। তো তার সিজারিয়ান হয়েছে বাচ্চার জন্য, যেহেতু মাথা ছিল না বাচ্চার আর কি, ফুল টার্ম। হ্যাঁ, বাচ্চাটা 10-15 দিন বেঁচে ছিল, তো 10-15 দিন বাচ্চাটার নাম রাখছে, বাচ্চাটাকে যে আদর করছে, সে এখনো হ্যাপি আমার সঙ্গে, মানে তার যে তাকে যে আমি করতে ফুল 9 মান্থ যেতে দিচ্ছি, তাকে যে আমি জোর করি নাই, ফোর্স করি নাই, সে অনেক হ্যাপি আমার সঙ্গে। এভরি তার যখন ডেলিভারি ডেটটা আসে, আমাকে চিঠি লেখে, ফ্লাওয়ার পাঠায়, কার্ড দেয়। আর তাড়াতাড়ি মানে মেয়েরা এই দেশি বলেন আর যে দেশি বলেন, মেয়েদের যে কত ডেপথ, একদম এরকম গাইনি ক্লিনিকে আমি দেখি 14-15 বছরের ডাউন সিনড্রোম বাচ্চা বোঝা যাচ্ছে, খুবই একদম পাগলের মতো চিল্লাচ্ছে। তা আমি নার্সকে বললাম যে আমি একে আগে দেখবো আর কি, আগে নিয়ে আসো। তো আসছে পেশেন্ট তার মা সহ আর কি। তো পিরিয়ড প্রবলেম যেটা আমি সলভ করলাম, যেটা অন্যদিনের আলোচনা। তা আমি মাকে জিজ্ঞেস করলাম যে তোমার তো আজকাল তো স্ক্রিনিং আমরা জানতেই পারি ডাউন সিনড্রোম, তো তুমি কি এটা চিন্তা করো নাই কিছু করার? তো বললো, সেটা বললো, আমি একদম মানে আমি তো কেন দিছি, আমি বলছি খালি নবী রসুলের মতো গ্রেট মানুষ আল্লাহ সাধারণ মানুষের মধ্যে পাঠিয়ে দেন আর কি। মহিলা ইনফার্টিলিটি তাদের, এবং হাজবেন্ডের দোষ তার না, সুতরাং তারপরেও সে কোথাও যায় নাই, কিছু করে নাই, এবং তারা ডিসিশন নিছে বাচ্চা অ্যাডপ্ট করবে। এবং ডিসিশন নিছে যে নর্মাল ভালো বাচ্চাদেরকে তো সবাই অ্যাডপ্ট করে, তারা একটু অসুস্থ বা ডিসেবল বাচ্চা অ্যাডপ্ট করবে। এবং তারা দুইটা বাচ্চা অ্যাডপ্ট করছে, দুজনে খুবই খারাপ ডাউন সিনড্রোম, এবং দুজনই প্যারেন্টস এত যত্ন করতেছে ওদেরকে যে আমি মানে কি বলবো, মুগ্ধ হয়ে গেলাম আর কি, ওদের কথা মনে পড়ে সবসময়।
ধন্যবাদ আপা, আপনার মানে এক্সপিরিয়েন্স, আমার ধারণা আপনার আরো অনেক এক্সপিরিয়েন্স আছে। আমরা আসলে সময় স্বল্পতার জন্য এটা আজকে শুনতে পাচ্ছি না, আবার আরেকদিন শোনা যাবে। তো আমাদের শ্রোতাদের সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের কষ্ট করে আমাদের অনুষ্ঠানটা শুনেছেন। আমরা ভবিষ্যতে আরো নতুন ইনফরমেশন আপনাদের কাছে আনবো। আপনাদের আমাদেরকে যদি একটু জানান আপনাদের এই অনুষ্ঠান কেমন লেগেছে। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।
শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ নববর্ষ।
শুভ নববর্ষ।